বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ধারাবাহিক ট্রান্সমিশন নিয়ে, যার নাম হচ্ছে বিশেষ কিছু তথ্যাবলী। আপনারা যেখান থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, আপনাদের সকলকেই জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন যে আমাদের এই প্রোগ্রামে কিছু সেগমেন্ট থাকে, ইনশাল্লাহ সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমে দুরুদে পাকের একটি ফজিলত সম্পর্কে আপনাদেরকে শুনিয়ে দেই। প্রিয় আকা মক্কি মাদিনী মুস্তাফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান, যে ব্যক্তি দৈনিক 1000 বার দরুদে পাক পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না জান্নাতে তার স্থান কোথায় হবে সেটা সে দেখে না নেয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আপনারা জানেন যে আমাদের এখানে চারটি সেগমেন্ট থাকে। তো প্রথম সেগমেন্টের দিকে যাই, যার নাম হচ্ছে আম্বিয়ে কিরাম আলাইহিমুসসালামের জীবন।
বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি।
দর্শক, আজকে আমরা যে নবীর সম্পর্কে আলোচনা করব, তিনি হচ্ছেন হযরত জাকারিয়া আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম। জি হ্যাঁ, তিনি হচ্ছেন হযরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের পিতা ও হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর খালু। তিনি হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর লালন পালন করেছিলেন। তার দরবারে বেমৌসুম ফল দেখে আল্লাহ তাআলার কাছে সন্তানের দোয়া করেছিলেন আর হযরত ইয়াহিয়া আলা নবীনা ওয়া আলিহিস সালাতু ওয়াসসালামকে সন্তান হিসেবে পেয়েছিলেন, যার আলোচনা আমরা এর আগের এপিসোডগুলোতে করেছি। কুরআনে পাকের মধ্যে হযরত জাকারিয়া আলা নবীনা ওয়া আলিহিস সালাতু ওয়াসসালামের তিনটি সূরার মধ্যে বিস্তারিত আলোচনা এসেছে। ওনার মোবারক নাম হচ্ছে জাকারিয়া। নিজের হাতের মেহনতের রুজি খাওয়া আম্বিয়া কিরামের সিরাতের মধ্যে পাওয়া যায়, তাই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামও নিজের হাতের উপার্জন দ্বারা খেতেন, অর্থাৎ নিজের হাত দ্বারা রুজি রোজগার করে সেই উপার্জন থেকে উনি আহার করতেন। হযরত জাকারিয়া আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন কাঠমিস্ত্রি, অর্থাৎ কাঠের কাজ করতেন, কাঠ দিয়ে আসবাবপত্র যাবতীয় যেগুলো তৈরি করা হয় সেগুলো উনি করতেন, উনি কাঠমিস্ত্রি ছিলেন। এটি কথা মনে রাখবেন, কোনো নবী নিজের নবুয়তের ক্ষমতা ব্যবহার না করে বরং নিজের হাতের উপার্জনের জন্য কোনো না কোনো পেশাকে বেছে নিয়েছেন। এটা আমাদের মতো উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। নবীদের কী কমতি ছিল? ওনারা চাইলে ওনাদের একটি হুকুমের কারণে পুরো দুনিয়ার মধ্যে যা ওনারা চাইতেন তা ওনাদের হাতের নাগালে চলে আসতো। স্বয়ং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই ধরে নিন, আমার নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম যদি উহুদ পাহাড়কে নির্দেশ দিতেন তাহলে সেটি স্বর্ণ হয়ে যেত, কিন্তু কোনো নবী তাদের নবুয়াতের ক্ষমতাকে ইউজ করেনি, বরং তাদের নিজের হাতের কামাই দ্বারা, উপার্জন দ্বারা তারা আহার করেছিলেন। তো আমাদের উচিত যে যাতে করে আমরা আমাদের হাতের হালাল ইনকামের মাধ্যমে, হাতের মাধ্যমে হালাল ইনকাম করে সেই ইনকাম থেকে আহার করা, নিজের পরিবার পরিজনদেরকেও আহার করানো। হযরত জাকারিয়া আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন বাইতুল মুকাদ্দাসের পেশ ইমাম, উনি বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন। হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার মা ছিলেন হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের স্ত্রী ও ইয়াহিয়া আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের আম্মা ছিলেন সহদর বোন। অর্থাৎ আমি আরো সহজ করে দিচ্ছি, মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আর হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের স্ত্রী দুইজন বোন ছিল। তাছাড়া হযরত জাকারিয়া আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার খালু। সেই সূত্রে হযরত মরিয়ম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের লালন পালনের দায়িত্ব দাবি করেছিলেন তিনি। অন্যান্য খাদেমগণ যখন মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লালন পালনের দায়িত্বে নিতে দাবি করলো, দায়িত্ব নেওয়ার জন্য দাবি করলো, তখন লটারির মাধ্যমে হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার দায়িত্ব পেলেন হযরত জাকারিয়া আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম। তৎকালীন যুগে লটারির পদ্ধতি ছিল এরূপ, হযরত মরিয়মের তত্ত্বাবধায়ক হওয়ার দাবিদারগণ তাদের তাওরাত লিখার যে কলমটি ছিল সেটা উর্দুন নদীর স্রোতে নিক্ষেপ করবে। যার কলম স্রোতে ভেসে যাবে না তিনি তত্ত্বাবধায়ক নিযুক্ত হবেন। দেখা গেল সকলের কলম, যারা মরিয়ম রদিল্লাহ তালানহুকে লালন পালন করার জন্য চেয়েছিলেন সবার কলম স্রোতের মধ্যে ভেসে গেল, কেবল হযরত জাকারিয়া আলা নবীন ওয়ালিহি সালাতু সালামের কলম স্থির রয়ে গেল। এভাবে তিনি খোদায় সিদ্ধান্তের মাধ্যমে হযরত মরিয়ম রদিয়াল্লাহু তাআলা আনহার তত্ত্বাবধায়ক নিযুক্ত হন। তো আমরা জেনেছি যে হযরত জাকারিয়া আলা নবীন ওয়ালিহি সালাতু সালাম সন্তান হচ্ছিল না, অনেক বয়স হয়ে গিয়েছিল, কিন্তু যখন মরিয়ম রদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে মেহরাবের মধ্যে বেমৌসুম ফল দেখলো, অর্থাৎ যে মৌসুম নয় সেই মৌসুমের ফল আসতে দেখলো, তখন উনিও আল্লাহ পাকের কাছে দোয়া করলো যে হে আল্লাহ, আমার তো সন্তানের ফলের মৌসুম চলে গিয়েছে, কিন্তু তুমি চাইলে তো সম্ভব। তো আল্লাহ পাকের কাছে দোয়া করার কারণে তিনি হযরত ইয়াহইয়া আলা নবীন ওয়ালিহি সাল্লাতু সাল্লামকে পেলেন। এবং কি সৌভাগ্যবান উনি যে আল্লাহ পাক স্বয়ং হযরত ইয়াহইয়া নবীর নাম রেখেছিলেন। ইসহাক ইবনে বাশার ওনার কিতাব আল মুবতাদা এর মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা এভাবে নকল করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ রজনীতে আসমানে হযরত জাকারিয়া আলা নবীন ওয়ালিহি সালাতু সাল্লামের সাথে সাক্ষাৎ করেন। সালাম করে তিনি তাকে জিজ্ঞাসা করলেন, হে ইয়াহইয়ার পিতা, আপনি আপনার শাহাদাতের ঘটনা আমাকে বলুন, কেন আপনাকে শহীদ করা হয়েছিল? তিনি উত্তর দিলেন, হে আরবের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা আমি আপনাকে বলছি, তা হলো ইয়াহইয়া স্বীয়কালে সর্বোত্তম ব্যক্তি ছিলেন, তার সাথে নারী জাতির কোনো সম্পর্ক ছিল না, উনি নারী থেকে সম্পূর্ণ পাক ছিলেন। বনি ইসরায়েলের বাদশার রানী তার প্রতি আসক্ত হলো, তৎকালীন বনি ইসরায়েলের যে বাদশার রানী ছিল সে ইয়াহইয়া নবীর প্রতি আসক্ত হয়ে গিয়েছিল। রানী বড়ই অশ্লীল ছিল, সে ইয়াহইয়া আলাইহিস সালাতু সাল্লামকে ডেকে পাঠালো, তবে আল্লাহ তাআলা তার ইজ্জত রক্ষা করেছেন। তিনি রানীর কুপ্রস্তাব প্রত্যাখ্যান করলেন, ফলে সে তাকে শহীদ করার প্রতিজ্ঞা করে বসল। ইসরায়েলিদের ঈদের দিন ছিল, সেই ঈদে সব লোক অংশগ্রহণ করেছিল। বাদশার নিয়ম ছিল যে ঈদের দিন যেই ওয়াদা করত তা পূরণ করত, কোনো অবস্থাতেই ওয়াদা খেলাফি করা হতো না। বাদশাহ ঈদের খুশিতে যোগ দেওয়ার জন্য বের হলো, রানী তাকে রাগান্বিত অবস্থায় বিদায় জানালো। বাদশাহ অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এর কারণ কি, আপনি আমার দিকে রাগান্বিত অবস্থায় কেন তাকিয়ে আছেন, ইতিপূর্বে তো এভাবে কখনোই বিদায় নেওয়ার সময় তাকাননি। তো বাদশাহ বলল, আমার কাছে কি আপনি কিছু চান, আজ যা চাইবে আমি তা দেব। রানী বলল, আমি ইয়াহইয়া ইবনে জাকারিয়ার রক্ত চাই। বাদশাহ ওয়াদা করলো, ঠিক আছে, ইয়াহইয়ার রক্ত তুমি পাবে। রানী লোক পাঠিয়ে ইয়াহইয়া আলাইহিস সালাতু সালামকে শহীদ করলো। তখন তিনি স্বীয় কক্ষে ইবাদতে দণ্ডায়মান ছিলেন। জাকারিয়া আলাইহিস সালাতু সালাম বলেন, তখন আমিও তার পাশে ইবাদতে মগ্ন ছিলাম, অর্থাৎ বাবা এবং পুত্র দুজনই কি করছিল, এক কক্ষে ইবাদতে মশগুল ছিল। এদিকে রানী কিন্তু ছেলেকে শহীদ করার জন্য পাঠিয়ে দিয়েছিল। জাকারিয়া আলাইহিস সালাতু সালাম বললেন, উনিও ইবাদত করছিলেন। জাকারিয়া আলাইহিস সালাম আরও বলেন, তাকে জবেহ করে, মাঝ আল্লাহ, ইয়াহইয়া নবীকে জবেহ করে মাথা এবং রক্ত একটি পাত্র করে রানীর সামনে পেশ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন আপনি কিভাবে ধৈর্য ধারণ করলেন? জাকারিয়া আলাইহি সালাতু সালাম বললেন, আমি নামাজ থেকে বের হইনি, আমার পাশে যে আমার সন্তানকে শহীদ করা হচ্ছে এর পরেও আমি আমার নামাজকে ভঙ্গ করে দিই। তিনি বললেন, যখন জাকারিয়া আলাইহি সালাতু সালামের মাথা মুবারক রানীর সামনে পেশ করা হলো, তখন বাদশাহ তার পরিবার পরিজন এবং সকল দাস দাসী মাটিতে ধসে গিয়েছিল। এই ঘটনা রাতে সংঘটিত হয়েছিল। সকালে উঠে যখন বনি ইসরায়েলিরা তাদের বাদশার পরিণতি দেখলো, তখন বলতে লাগলো, এই সব হওয়ার কারণ হচ্ছে, মূল কারণ হচ্ছে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু সাল্লামের খোদা অসন্তুষ্ট হয়েছে। সুতরাং আমাদের বাদশার ধ্বংসের প্রতিবাদে আমরা সবাই জাকারিয়া নবীকে হত্যা করব। অর্থাৎ বনি ইসরায়েলিরা এখন কি ভাবতে লাগলো, যে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু সাল্লামের রব তার বাদশার উপর নারাজ হয়ে গিয়েছে, এখন আমরা আমাদের বাদশার হত্যার প্রতিবাদে জাকারিয়া নবীকে কি করব, হত্যা করব। অতঃপর তারা আমাকে হত্যা করার উদ্দেশ্যে, অর্থাৎ জাকারিয়া নবীকে হত্যা করার উদ্দেশ্যে খোঁজার জন্য বেরিয়ে পড়ল। এক ব্যক্তি এসে আমাকে বলল যে আপনাকে তো খুঁজতে বের হয়েছে, তখন জাকারিয়া নবী পালিয়ে গিয়েছিল। ইবলিশ, দেখুন, শয়তান সবসময়ের জন্য পদভ্রষ্ট ছিল, সবসময় মানুষদেরকে পথভ্রষ্ট করতো, ওই সময়ও পথভ্রষ্ট করেছে। ইবলিস কি করেছে, যারা বনি ইসরায়েলি ছিল তাদেরকে আগে আগে থেকে তাদের পথ প্রদর্শন করতেছে যে অমুক অমুক জায়গায় যাও, অমুক অমুক জায়গায় গেলে, স্থানে গেলে হযরত জাকারিয়া নবীকে তোমরা পেয়ে যাবে। তারা আমার পিছু নিয়েছে অস্ত্র শস্ত্র নিয়ে। আমি যখন বুঝতে পারলাম তাদের হাত থেকে আর বাঁচতে পারবো না, তখন রাস্তায় একটা গাছ পড়লো, গাছটি আমাকে আহ্বান করলো, গাছটি ডাকতে লাগলো, আমার দিকে এসো, আমার দিকে এসো। আমি ওদিকে গেলাম আর গাছটি ফেটে গেল, আমি তার মধ্যে প্রবেশ করলাম। ইত্তবসরে ইবলিস এসে আমার চাদরের আঁচল ধরে রাখলো, গাছের উভয় অংশে মিলে গেল কিন্তু আমার চাদরের আঁচল বাইরেই থেকে গেল। ইসরায়েলিরা আসলো, ইবলিস বলল এই গাছের ভেতর দেখো চাদরের যে আঁচল দেখা যাচ্ছে তা জাকারিয়া আলিহি সালাতুসালামের চাদর। তিনি আপন জাদু বলে গাছের ভেতরে প্রবেশ করেছেন। দেখুন ইবলিস ইসরায়েলিদেরকে কি বলছে যে এই নবী জাদুর মাধ্যমে গাছের মধ্যে প্রবেশ করেছে, কিন্তু অথচ এগুলো ছিল আল্লাহর হুকুম। আল্লাহ তাআলা গাছকে নির্দেশ দিয়েছে, গাছ দুভাগ হয়েছে, নবী প্রবেশ করেছে, আবার গাছ আগের অবস্থায় ফিরে গিয়েছে। তো ওনার যে চাদরটা ছিল সেটা গাছের বাইরে রয়ে গিয়েছে, এটা শয়তান কিন্তু টেনে ধরেছিল যার কারণে এটা বাইরে রয়ে গিয়েছিল। ইসরায়েলি বলল আমরা গাছটিকে আগুন লাগিয়ে দিব। ইবলিস বলল গাছটিতে আড়া দিয়ে ছিঁড়ে দাও, অর্থাৎ গাছ যে কাটে আড়া থাকে এটা দিয়ে ছিঁড়ে দাও। জাকারিয়া আলাইহিসসালাম বলল আমি গাছের সাথে আড়া দ্বারা দ্বিখণ্ডিত হয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন আপনি কি কোনো ব্যথা কিংবা কষ্ট অনুভব করেননি? তো উত্তরে হযরত জাকারিয়া নবী বললেন মোটেও না, ওই ব্যথা ও কষ্ট তো কেবল গাছে পেয়েছে, আল্লাহ তাআলা আমার রূহকে সেই গাছের ভেতর রেখে দিয়েছিলেন। আল্লাহু আকবার! আল্লাহর নবীর সাথে যারা দুশ্মনী করেছে আল্লাহ পাক সবসময় তাদেরকে আজাবে গ্রেফতার করেছে। এই জন্য আমাদের উচিত আল্লাহ পাকের নবীদের সাথে বিয়াদবি না করা, আল্লাহ পাকের নবীদের সাথে গুস্তাকি না করা, আল্লাহর নবীদের সাথে দুশ্মনী না করা, ওনারা যে আহকাম আমাদেরকে দিয়ে গিয়েছেন সেগুলোর উপর আমল করা, এবং ওনাদের সামান্যতম পরিমাণও যাতে আমরা বিয়াদবি না করি সেদিকে লক্ষ্য রাখা। আজ আমাদের সমাজে আমাদের দেশের মধ্যে দেখা যাবে বিভিন্ন মানুষ, বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে যারা আল্লাহর নবীদের ব্যাপারে কুধারণা, তাদের ব্যাপারে কটাক্ষ, তাদের ব্যাপারে অনেক ধরনের মন্তব্য করে থাকে, কিন্তু এগুলো উচিত নয়। আল্লাহ তাআলার নবীদের শান আল্লাহ পাক দিয়েছেন, যারা এই শানের প্রতি আঘাত আনবে আল্লাহ পাক তাদেরকে আজাবে লিপ্ত করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে হযরত জাকারিয়া নবীর যে ওয়াকিয়া জীবনী আমরা শুনেছি এ থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। আসুন আমরা আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে যাই যার নাম হচ্ছে স্বাস্থ্য পরামর্শ হেলথ টিপ।
বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি।
আসুন দর্শক আমরা আমাদের সেকেন্ড সেগমেন্ট শুরু করি যার নাম হচ্ছে স্বাস্থ্য পরামর্শ হেলথ টিপ। আজকে আমরা আলোচনা করব মনসুন, অর্থাৎ বর্ষার মধ্যে বৃষ্টির মধ্যে যে সতর্কতা অবলম্বন করতে হয় সে সম্পর্কে কিছু তথ্য নিয়ে। এই সিজনের মধ্যে, এই ঋতুর মধ্যে সমফলে দর্শক বেশি থেকে বেশি পরিমাণে পানি পান করা উচিত, আর বিশেষ করে সেটি হচ্ছে বয়েলড ওয়াটার, যেটা আমরা সিদ্ধ করে পান করি। এই পানি আমাদের বেশি পরিমাণে পান করা উচিত। মনে রাখবেন বাচ্চাদের শরীর 70% আর বড়দের শরীর 60% পানি দ্বারা পূর্ণ থাকে। বাচ্চাদের শরীরে একটু বেশি পানি থাকে আমাদের তুলনায়। এই সিজনে বাচ্চাদের অনেক সময় ডায়রিয়া হয়ে যায় খাবারের মানে এদিক সেদিক হওয়ার কারণে বা স্বাস্থ্যের খেয়াল না রাখার কারণে তাদের কিন্তু ডায়রিয়া হয়ে যায়। এতে করে তাদের শরীরে কিন্তু পানির পরিমাণ কমে যায়। এটা যে কোনো শরীরে ডায়রিয়া হলে কিন্তু পানির পরিমাণ অনেকাংশে কমে যায়। এর মধ্যে যে অনেক সময় তাদেরকে খাবারও খাওয়ানো হয় পানিও খাওয়ানো হয়, এতে করে কিন্তু তারা আবার বমিও করে দেয়। এক্ষেত্রে কিন্তু আরও বেশি তাদের পরিমাণে তাদের শরীরে পানির পরিমাণ কমে যায়, পানির ঘাটতি দেখা যায়। তো এই সময় কি করতে হবে, সাথে সাথে তাকে ওআরএস অর্থাৎ প্রতি লুজ মোশনের পর একবার করে এই ওআরএসটা অর্থাৎ স্যালাইনটা দিতে হবে। ওরাল রিহাইড্রেশন সলিউশন যেটাকে বলা হয়, আমরা যেটাকে বাংলায় আমাদের ওসলাইন বলে থাকি, তো এটা অবশ্যই দিতে হবে প্রতি স্লো মোশনের পর একবার করে। প্রত্যেকবার স্লো মোশন হওয়ার পর বা নিজের যে ডায়রিয়াটা হয় এটা হওয়ার পর প্রতিবার একবার একবার করে সন্তানদেরকে আপনার এই ওআরএস যেটা আছে সেটা অবশ্যই দিবেন। মনে রাখবেন ওআরএস পান করার বা খাওয়ার একটা পদ্ধতি আছে, প্রতি 1 কেজিতে 10 মিলিলিটার। জি হ্যাঁ, কোনো বাচ্চার ওজন যদি 10 কেজি হয় তাহলে তাকে 100 মিলিলিটার দিতে হবে, কোনো বাচ্চার ওজন যদি 25 কেজি হয় তাহলে তাকে কিন্তু 250 লিটার বা বড়দের ক্ষেত্রে এভাবে 1 কেজিতে 10 মিলিলিটার করে ওআরএস দিতে হবে। ওআরএস বানানোর সিস্টেম হচ্ছে 4 গ্লাসে 1 প্যাকেট, আমাদের যেটা ওসলাইন বলেন বা যে কোনো স্যালাইন বলেন এগুলো যে প্যাকেটগুলো আছে প্রতি 4 গ্লাসে পুরো 1 প্যাকেট ওখানে ঢালতে হবে। আচ্ছা, বৃষ্টির সময় আরও কিছু সতর্কতা হচ্ছে, যে বৃষ্টিতে ভেজা যাবে না, বৃষ্টির পানিতে ভেজা থেকে নিজেকে হেফাজত করুন যতটুকু সম্ভব। আমরা যদি হঠাৎ কখনো বৃষ্টির মুখোমুখি হয়ে যাই, চেষ্টা করবেন যে আমরা যাতে বৃষ্টির পানি থেকে বেঁচে যাই, কারণ বৃষ্টির পানি অনেক সময় নিজের শরীরের জন্য ক্ষতি সাধন করে, জ্বর এসে যায়, বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়ে যায়। বৃষ্টির সময় ফুল স্লিভ শার্ট পরুন, ফুল স্লিভ অর্থাৎ লম্বা হাতে যে শার্টগুলো আছে এগুলো পরুন। চেষ্টা করবেন সক্সও পরার জন্য, অর্থাৎ মোজা পরার জন্য, কেননা এই সিজনে মশা বেশি কামড়ায়, মশার উপদ্রব বেড়ে যায়। তো আমাদের উচিত সক্সও পরার। বাহিরে খাবার থেকে বাঁচুন, বৃষ্টির সিজনে বাহিরে যে খাবারগুলো আছে এগুলো থেকে বাঁচতে হবে, না হলে আমরা শুরুতেই যেটা আলোচনা করেছি ডায়রিয়া হওয়ার আশঙ্কা আছে। এরপর বলা হচ্ছে যে খাওয়ার পূর্বে হাত ধুয়ে নিন, খাওয়ার পরে হাত ধুয়ে নিন, ঘরে প্রবেশের সময়, ওয়াশরুম থেকে বের হওয়ার পর, খাবার রান্না করার পূর্বে, অর্থাৎ যে কোনো পজিশনে থাকুন না কেন আপনারা ক্লিনলিনেসের উপর, পরিষ্কার পরিচ্ছন্নের প্রতি অবশ্যই ধ্যান দিবেন, আপনি সতর্ক থাকবেন। ভেজা চুল ও কাপড় নিয়ে কখনো এসিতে যাবেন না বৃষ্টির সময়, কারণ এতে করে আপনার ঠান্ডা বেড়ে যাওয়ার আরও আশঙ্কা বেশি থাকে, জ্বর সর্দি কাশি এগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বৃষ্টির সময় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে, আমাদের সমাজে আমরা বেশি দেখতে পাই, সেটা হচ্ছে বৈদ্যুতিক খুঁটি। এটা কিন্তু বৃষ্টির সিজনে এত বেশি ক্ষতি সাধন করে, কোনো একটা মানুষ যদি অজ্ঞতবশত এটা ধরে ফেলে মৃত্যু পর্যন্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তো আমাদের উচিত, আমাদের বাচ্চা হোক আমাদের বড়রা, আমরা সাবধান থাকবো বৃষ্টির সময় বিশেষ করে বৈদ্যুতিক খুঁটি না ধরার। তো আজকে আলোচনা করেছি বর্ষা সম্পর্কে কিছু সতর্কতা নিয়ে, মনসুন নিয়ে কিছু আলোচনা করার সৌভাগ্য অর্জন করেছি। ইনশাআল্লাহ পরবর্তী সেগমেন্টে, পরবর্তী এপিসোডে আরও অন্য টপিকের উপর আলোচনা করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজের স্বাস্থ্যের খেয়াল রাখার, নিজের স্বাস্থ্যের সম্পর্কে টিপস নেওয়ার এবং সেগুলোর উপরে আমল করার সে তৌফিক দান করুক। আসুন আমরা আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে যাই, যার নাম হচ্ছে কিতাবের বিবরণ।
বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি।
দর্শক, আমরা শুরু করছি আমাদের থার্ড সেগমেন্ট, যার নাম হচ্ছে কিতাবের বিবরণী। আজ আমার সামনে যে কিতাবটি রয়েছে তার নাম হচ্ছে রিয়াকারী। জি হ্যাঁ, রিয়া সম্পর্কে আমরা সচরাচর সবাই জানি রিয়া কাকে বলে, তারপর ইনশাআল্লাহ আজকে অনুষ্ঠানে আমি আবারও আপনাদেরকে বলে দিব। প্রথমে এর কিছু বেসিক যে ডিটেলস আছে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরি। এটি আল মদিনাতুল ইলমিয়া মজলিস এটাকে উপস্থাপনা করেছে এবং প্রকাশ করেছে মাকতাবতুল মদিনা। এটার সর্বমোট পৃষ্ঠা হচ্ছে 149 পেজ এই পুরো কিতাবের। তো এখানের মধ্যে কিছু হেডিংসও আছে, আমি সেগুলো বলে দিচ্ছি কী কী হেডিংস নিয়ে এখানে আলোচনা হয়েছে। রিয়ার পরিণাম, রিয়া বা লৌকিকতার সম্বন্ধে জ্ঞান অর্জন করা ফরজ, রিয়ার 22টি ধ্বংসলীলা, কাউকে রিয়াকার বলা কেমন, রিয়া কীভাবে হয়ে থাকে, নিজের নেকিসমূহ প্রকাশ করা কেমন, নিজের প্রশংসায় আনন্দিত হওয়া কেমন, রিয়ার ভয়ে ইবাদত ছেড়ে দেয়া কেমন, রিয়াকারের নিদর্শনসমূহ, রিয়ার 10টি প্রতিকার, ভালো নিয়তের 7টি ফজিলত এবং 21টি ঘটনা। তো হেডিংস আমরা শুনে নিয়েছি, আসুন এই কিতাব থেকে কিছু মাদানী ফুল আমরা হাসিল করি। প্রথমত যে রিয়া বা লৌকিকতা এটা কাকে বলে, আল্লাহ পাকের সন্তুষ্টি ব্যতীত অন্য কোনো নিয়ত বা ইচ্ছায় ইবাদত করা হলো রিয়া। তো এমন কোনো ইবাদত করা যে ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা সন্তুষ্টি নাই, লোকের সন্তুষ্টি, মানুষকে দেখানোর জন্য আমি ইবাদত করছি, এটার নামই হচ্ছে রিয়া। যেমন মানুষের সামনে নিজের ইবাদত গুজারির কথা প্রকাশ করার উদ্দেশ্য হওয়া যেন লোকেরা তার প্রশংসা করে, সম্মান করে এবং তার খেদমতে সম্পদ দায় করে, তো এইগুলোকে রিয়া বলা হয়। এই কিতাবের পৃষ্ঠা নম্বর 22-এর মধ্যে এভাবে এসেছে যে একটি আয়াতে কারিমা যা পারা 30 সুরা মাউনের আয়াত নম্বর 4-7-এর মধ্যে আলোচনা হয়েছে, কানজুল ইমান থেকে অনুবাদ। সুতরাং ওই নামাজিদের জন্য দুর্ভোগ রয়েছে যারা আপন নামাজকে ভুলে বসেছে, ওই সব ব্যক্তি যারা লোক দেখানো ইবাদত করে এবং ব্যবহারের ছোটখাটো সামগ্রী চাইলে দেয় না। এছাড়া আরও বলা হয়েছে আরেকটি আয়াতে কারিমা সুরা নিসার আয়াত নাম্বার 38 কানজুল ইমান থেকে অনুবাদ, এবং যারা আপন ধন সম্পদ মানুষকে দেখানোর জন্য ব্যয় করে এবং ইমান আনে না আল্লাহর উপর আর না কিয়ামতের উপর, এবং যার সঙ্গী হয়েছে তবে সে কতই মন্দ সাথী। তো এখানে রিয়ার ব্যাপারে, ধ্বংসলীলার ব্যাপারে, রিয়ার ধ্বংসলীলার ব্যাপারে কিন্তু আলোচনা এসেছে। তো আমাদের উচিত যাতে আমরা রিয়া এটা আমাদের ইবাদতের মধ্যে সামিল না করি। আরেকটি মাদানী ফুল আপনাদের সাথে পেশ করছি 43 পেজের মধ্যে এভাবে এসেছে, রিয়া সাধারণত তিনটি বিষয়ে হতে পারে। নাম্বার ওয়ান, ইমানে। নাম্বার দুই, দুনিয়াবী কার্যকলাপে। নাম্বার থ্রি, ইবাদতে। ইমানে রিয়া কেমন? বাহ্যতভাবে মুসলমান হওয়া এবং গোপনে ইসলামকে মিথ্যা প্রতিপন্নকারী, এই রিয়াকে নিফাকও বলা হয়ে থাকে। কেননা আমি বাহ্যিকভাবে প্রকাশ করছি যে আমি মুসলমান, তো আমার ভেতরে ইসলামকে আমি স্বীকার করি না, এটা কিন্তু মুনাফিকীয় বটে। অর্থাৎ মুখে ইসলাম দাবি করা আর অন্তরে ইসলামকে অস্বীকার করা, দুনিয়াবী কার্যকলাপে রিয়া এটা কেমন? কখনো রিয়া তার উপরও প্রযোজ্য হয়ে থাকে যে কোনো ব্যক্তি দুনিয়াবী আমলের মাধ্যমে মানুষের অন্তরে নিজের সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠা করার বাসনা পোষণ করে। যেমন সে এ কারণেই পরিষ্কার পরিচ্ছন্ন, সুগন্ধিযুক্ত এবং উত্তম পোশাক পরিচ্ছদ দ্বারা সজ্জিত থাকে যেন লোকেরা তার প্রতি মনোযোগী হয়, এবং ঘরে তার অবস্থা এর বিপরীত হয়ে থাকে। মানুষের জন্য করতে থাকা যে কোনো পরিপাটি, সাজসজ্জা ও মর্যাদাবোধকে এর দ্বারা ধারণা করে নিই। তো এগুলো হচ্ছে দুনিয়াবী কার্যকলাপে রিয়া। ইবাদতে রিয়া কোনগুলা? ইবাদতে রিয়া আবার দুই প্রকার হতে পারে, আদায় করাতে রিয়া করা, আবার আনুষঙ্গিকতায় রিয়া করা। আদায় করাতে রিয়া করা এর অর্থ হচ্ছে, এর অবস্থা হলো যে কোনো ব্যক্তি মানুষের সামনে তো ইবাদত করে থাকে, কিন্তু কেউ দেখার না থাকলে তখন করে না, এটাকে বলা হয় আদায় করাতে রিয়া করা। উদাহরণস্বরূপ, মানুষের সামনে থাকলে তখন নামাজ পড়ে একাকিত্বে পড়ে না, দেখার কেউ থাকলে তবে রোজা রাখে, নাইলে রাখে না। জুমার নামাজে মানুষের নিন্দার ভয়ে উপস্থিত হয়, মানুষের ভয়ে আত্মীয় স্বজনদের সাথে সদাচরণ করে, তবে এরূপ ব্যক্তি হচ্ছে আদায় করাতে রিয়া। তো আনুষঙ্গিকতায় যে রিয়া, সেটার মানে হচ্ছে কোনো ব্যক্তির মানুষকে দেখানোর জন্য, কোনো ব্যক্তি মানুষকে দেখানোর জন্য খুবই সুন্দরভাবে ইবাদত করা। যেমন মানুষের উপস্থিতিতে নামাজের যে রোকনগুলো আছে, তাকবীরে তাহরিমা বাঁধা, কিরাত পড়া, রুকু করা, সিজদা করা, বৈঠক বসা, বিনয় নম্রতা, এগুলো অবলম্বন করা, কিন্তু একাকী থাকলে তাড়াহুড়া নামাজ আদায় করে নেয়, এগুলো হচ্ছে আনুষঙ্গিকতায় রিয়া করা। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে রিয়া থেকে হেফাজত করুক, কেননা রিয়াকারী ব্যক্তি কখনো জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না। তো আসুন, রিয়া সম্পর্কে তো আমরা জেনেছি, রিয়ার প্রতিকার সম্পর্কেও আমরা জেনে নিই। রিয়ার দশটি প্রতিকার কী কী সেগুলো আমরা জেনে নিই। এই কিতাবের আপনার 86 পৃষ্ঠায় আলোচনা করা হয়েছে। তো দশটি যে প্রতিকার, তার মধ্যে প্রথম প্রতিকার হচ্ছে আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করা, যাতে আল্লাহ পাক আমাদেরকে রিয়া থেকে হেফাজত করে। নাম্বার দুই, রিয়ার ক্ষতির প্রতি দৃষ্টি রাখুন, অর্থাৎ রিয়া করলে কী কী ক্ষতি আছে, রিয়া করলে কী কী শাস্তি আছে, এগুলোর প্রতি দৃষ্টি রাখুন। নাম্বার তিন, কারণসমূহ নির্মূল করুন, আপনার রিয়ার কোন কোন কারণগুলো আপনার মধ্যে প্রকাশ পাচ্ছে এগুলোকে চিহ্নিত করুন। এরপর নাম্বার চার হচ্ছে একনিষ্ঠতা অবলম্বন করে নিন, অর্থাৎ আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছে যে, হে লোকেরা, আল্লাহ তাআলার জন্য একনিষ্ঠতা সহকারে আমল করো, কেননা আল্লাহ তাআলা সেই আমলই কবুল করে থাকেন যা তার জন্য একনিষ্ঠতা সহকারে করা হয়। এবং এ কথা বলো না যে আমি এই কাজটি আল্লাহ তাআলা আত্মীয়তার কারণে করেছি। তো একনিষ্ঠতা অবলম্বন করুন। আর নাম্বার পাঁচ হচ্ছে যে নিয়তের হেফাজত করুন, আমরা যে ইবাদত করি এর মধ্যে আমার নিয়তটা কি, আল্লাহ পাকের সন্তুষ্টি নাকি বান্দার সন্তুষ্টি, নিয়তের হেফাজত করুন। আর নাম্বার ৬ হচ্ছে ইবাদতের সময় শয়তানি কুমন্ত্রণা হতে বাঁচুন। নাম্বার ৭ হচ্ছে একাকিত্বে কিংবা জনসমক্ষে একই আমল করুন, ভিন্ন যাতে না হয়। এরপর নাম্বার ৮ হচ্ছে নিজের নেকিগুলোকে গোপন করুন। আমরা আজকে তাহাজ্জুদ পড়লে মানুষকে বলে বেড়াই, বা না বললেও এমন এমন রিয়াকশন দেই যে মানুষ বুঝে যায় যে আমি তাহাজ্জুদ গুজার। নাম্বার ৯, সৎসঙ্গ অবলম্বন করুন, যারা আশিকানে রসুল আছে তাদের সঙ্গ অবলম্বন করুন, ইনশাল্লাহ রিয়া থেকে বাঁচবেন। এবং দশম নাম্বার যে প্রতিকার, সেটা হচ্ছে বিভিন্ন অজিফার অভ্যাস করে তুলুন। যেমন একটি অজিফা আমি আপনাদের সামনে তুলে ধরছি, সেটি হচ্ছে যখনই অন্তরে রিয়ার খেয়াল আসবে যে আমি মানুষকে দেখাবো, মানুষকে দেখাবো, এরকম একটা খেয়াল আসবে, তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম একবার পাঠ করে বাম কাঁধের দিকে তিনবার থুথু করুন। থু ফেলবেন না, কিন্তু থুথুর মতো আওয়াজটা করবেন। দৈনিক ১০ বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাটকারীর উপর শয়তান থেকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করে দেন। এরপর আরেকটা ওজিফা হচ্ছে সুরা নাস পাঠ করাতেও, কোরআনে পাকের সর্বশেষ সুরা, সুরা নাস, এটা পাঠ করাতেও কিন্তু কুমন্ত্রণা দূর হয়ে যায়। এরপর বলা হচ্ছে যে ব্যক্তি সকাল সন্ধ্যা ২১ বার করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ে পানিতে দম করে পান করে নেয়, তবে ইনশা আল্লাহ শয়তানের কুমন্ত্রণা থেকে অনেকাংশে নিরাপদ থাকবে। তো আরও কিছু ওজিফা আছে। তো আমাদের সেগমেন্টের আজকের বিষয় ছিল রিয়াকারী কিতাব। এটা পড়লে আপনি ইবাদতে যে আপনার রিয়া আছে কি নাই সেটা জানতে পারবেন এবং সেগুলোকে দূরও করতে পারবেন। এখানে বিভিন্ন চিকিৎসা প্রতিকারও দিয়ে দেওয়া হয়েছে। এটার হার্ড কপি আপনারা মাকতাবাতুল মদিনা থেকে সংগ্রহ করে নিন এবং সফট কপি আপনারা আমাদের ওয়েবসাইট যেটি আছে www.dawatislami.net এ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে রিয়াকারী থেকে হিফাজত করা, রিয়া থেকে হিফাজত হওয়ার সে তৌফিক দান করুক। আসুন আমরা আমাদের পরবর্তী এবং লাস্ট সেগমেন্টের দিকে যাই, যার নাম হচ্ছে আচরণ বিষয়ক দক্ষতা।
বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি।
নাও লেটস স্টার্ট আওয়ার ফোর্থ এন্ড লাস্ট সেগমেন্ট হুইচ ইজ সফট স্কিল। আমরা আচরণ বিষয়ক যে দক্ষতার সেগমেন্ট আছে সেটিতে চলে এসেছি। আজকের বিষয় হচ্ছে রাগ দমন করা, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট। আমাদের অনেক সময় রাগ চলে আসে, সেটা পার্সোনাল লাইফে হোক বা আপনার জব লাইফে হোক, যে কোনো লাইফে হোক, আমাদের কিন্তু বিভিন্ন সময় রাগ চলে আসে। কিন্তু সেটাকে ম্যানেজ কীভাবে করতে হবে সেটাও কিন্তু একটা সফট স্কিলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। রাগ কাকে বলে? বলা হচ্ছে anger is a strong feeling of aggravation on or irritation towards or about something. অর্থাৎ হচ্ছে রাগ এমন একটা বিষয় যেটা আপনার প্রতিশোধ নেওয়ার মনোভাব সৃষ্টি করে, অন্যের প্রতি যে আপনার একটা প্রতিশোধ নেওয়ার যে একটা মন মানসিকতা তৈরি হয়ে যায়, এই রাগটা কিন্তু সৃষ্টি করে দেয়। তো এটা বিভিন্ন কারণ আছে, রাগ কিন্তু এমনি এমনি আসে না। যেমন কেউ যদি আপনাকে হুমকি দেয়, আপনার রাগ চলে আসবে। কেউ যদি আপনাকে অ্যাটাক করে, আপনার রাগ চলে আসবে। আপনি যদি দুশ্চিন্তায় থাকেন, আপনার ইরিটেশন হচ্ছে, মানুষের কথাবার্তা আপনার ভালো লাগছে না, হ্যাঁ আপনি এখন এমন দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন, আশেপাশে মানুষ অনেক কোলাহল করছে, ওই মুহূর্তে কিন্তু আপনার রাগ চলে আসবে। এরপর আপনার সাথে যদি কেউ আনফেয়ার করে, ট্রিটেড আনফেয়ারলি, এটাও কিন্তু রাগ আসার অন্যতম একটি কারণ। আসলে এটা অনেক সময় হয়ে থাকে যে আমার সাথে যা করা হচ্ছে এটা কিন্তু অন্যায় করা হচ্ছে, ন্যায় হচ্ছে না, ওই মুহূর্তে কিন্তু রাগ চলে আসে। রাগের কিছু সিমটমস আমাদের দেখা যায়, যেমন সেটা হচ্ছে রাগ আসলে আমাদের হিংসা বেড়ে যায়, এটাও কিন্তু রাগ আসার একটা কারণ, সিমটমস। হ্যাঁ, এরপর গিবত করা আমরা শুরু করে দেই, চকলখুরি করা শুরু করে দেই, ঘৃণা করা শুরু করে দেই, সম্পর্ক ছিন্ন করে ফেলি, এরপর আপনার মিথ্যা বলি, সম্মান নষ্ট করি, অপরকে ছোট করে ফেলি, এরপর গালিগালাজ পর্যন্ত আমরা করে ফেলি। তো আমাদের উচিত নিজের রাগকে দমন করা, কেননা হাদিসে পাকেও এর মধ্যে এর ব্যাপারে অনেক রেওয়ায়েত এসেছে। যেমন বুখারী শরীফের মধ্যে এসেছে, এক ব্যক্তি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আরজ করল, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে ওসিয়ত করুন, আমাকে উপদেশ দিন। ইরশাদ করলেন, রাগ করিও না। ওই ব্যক্তি বারবার আরজ করল আর উত্তর পেল, রাগ করিও না। বুখারী শরীফের মধ্যে আরেকটি হাদিসে পাক এসেছে যে বীর, বলা হচ্ছে যে শক্তিশালী বীরকে, যে বীর অপরকে কুস্তিতে পরাজিত করে সে শক্তিশালী নয়, বরং শক্তিশালী বীর হচ্ছে সেই যে রাগের সময় নিজেকে দমন করে। তো আমাদের উচিত যে আমাদের যখন রাগ আসবে, স্বাভাবিক আমাদের বিভিন্ন সময় রাগ চলে আসতে পারে, কিন্তু রাগের এসে, রাগের বশীভূত হয়ে আমরা যে অপকর্মগুলো করে ফেলি, যে গুনাহের কাজগুলো করে ফেলি, এগুলো কিন্তু উচিত নয়। আমাদের উচিত রাগ আসলে সেগুলোর ক্ষতির দিকে লক্ষ্য রেখে এর যে চিকিৎসাগুলো আছে সেগুলো গ্রহণ করা। রাগের যে 13টি চিকিৎসার ব্যাপারে আলোচনা করা হয়েছে, এর মধ্যে থেকে কিছু চিকিৎসা আমি আপনাদেরকে আরজ করছি। বলা হচ্ছে যখন রাগ আসবে তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পাঠ করুন, ইনশাআল্লাহ রাগ চলে যাবে। এবার বলা হচ্ছে ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবেন, রাগ চলে যাবে। নিশ্চুপ থাকবেন, যখন রাগ আসবে আপনি চুপ থাকবেন। এই জবান আপনি খুলেছেন রাগের সময়, আপনার কিন্তু এই জবান দিয়ে অনেকগুলো গুনাহ হয়ে যাবে। ওযু করে নেন, রাগ চলে যাবে। এরপর নাকে পানি দেন, রাগ চলে যাবে। দাঁড়ানো অবস্থায় থাকলে বসে যান, রাগ চলে যাবে। বসা অবস্থায় থাকলে শুয়ে যান, রাগ চলে যাবে। মাটিকে জড়িয়ে ধরবেন, রাগ চলে যাবে। নিজের মুখমণ্ডলকে মাটির সাথে লাগিয়ে দিবেন, রাগ চলে যাবে। যাতে এ কথা অনুভব হয় যে আমি মাটি থেকে সৃষ্টি, এজন্য অন্যের উপর রাগ করা উচিত নয়। যার উপর রাগ আসবে তার সামনে থেকে সরে যান, ইনশাল্লাহ রাগ চলে যাবে। চিন্তা করুন যে আমি যদি রাগ করি তাহলে অপরজনও রাগ করবে এবং প্রতিশোধ গ্রহণ করবে, আর শত্রুকে কখনো দুর্বল মনে করা উচিত নয়। তো আমরা কিছু প্রতিকার সম্পর্কে জানলাম, এটা রাগের চিকিৎসা নামক রিসালার মধ্যে লেখা আছে। তো আমি আপনাদেরকে বলবো যে রাগ এটা যখন আসবে আমরা যাতে প্রতিকার গ্রহণ করি, এর ক্ষতিকর যে দিকগুলো আছে এগুলোকে সামনে রেখে আমরা যেন নিজের রাগকে কন্ট্রোল করতে পারি। আল্লাহ পাক সে তৌফিক দান করুক। আমাদের যে কোনো সেক্টরে রাগ আসতে পারে, রাগ আসা এটা বড় ক্ষতির বিষয় নয়, রাগ আসার পরে যে রিয়াকশনটা আমরা দিই সেটা হচ্ছে ক্ষতির বিষয়। আল্লাহ পাক আমাদের সবাইকে সকল ধরনের অপকর্ম, সকল ধরনের নাজায়েজ কাজ, সকল ধরনের গুনাহ থেকে হিফাজত করুক। আপনারা দেখেছেন প্রোগ্রাম বিশেষ কিছু তথ্যাবলী, ইনশাআল্লাহ পরবর্তী একটি এপিসোড নিয়ে সামনে হাজির হব। আজকে এতটুকুই, আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি।